আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
2016 সালের জুলাই মাসে বাংলাদেশে হোলি আর্টিজান ক্যাফেতে একটি কথিত ইসলামী মৌলবাদী গোষ্ঠী নারকীয় হামলা চালায়, যা দেশকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। আক্রমণকারীদের কেউ কেউ সুশিক্ষিত এবং এমনকি ধনী পরিবার থেকে এসেছিল, যা নীতি নির্ধারকদের ভাবিয়ে তোলে। নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির গবেষক এবং অ্যাডজাঙ্ক ফেলো, ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোস্তফা শাফি তার ইসলামিস্ট মিলিটেন্সি ইন বাংলাদেশ গ্রন্থে মধ্যবিত্ত এই তরুণদের মৌলবাদের প্রতি ঝুঁকে পড়ার কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছেন। ডক্টর মোস্তফা শাফি আজ আমাদের সাথে আছেন, আমরা জানব তার ব্যাখ্যার মডেল সম্পর্কে। ডক্টর মোস্তফা শাফি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ আপনাকে।
তো প্রথমেই জানতে চাচ্ছি আপনার ইসলামিস্ট মিলিটেন্সি ইন বাংলাদেশ গ্রন্থটি সম্পর্কে। তো বাংলাদেশি ইসলামিস্ট মিলিটেন্সি নিয়ে আপনি গবেষণায় কেন আগ্রহী হলেন?
আসলে যখন 2016 সালের মাঝামাঝি জুন মাসে যখন হোলি আর্টিজান ক্যাফেতে যে নারকীয় হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, এইটার পরবর্তী সময়ে আমি তখন আসলে পিএইচডি করার জন্য চেষ্টা করতেছিলাম যে কোন বিষয়ের উপরে করা যায়। কিন্তু যখন এই হামলাটা চালানো হলো, তখন দেখা গেল যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এবং বিশেষ করে ধরে নেওয়া হয় যে তারা আইসিস মতাদর্শের সাথে সম্পৃক্ত ছিল, তো বেসিক্যালি তখনই আমি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম যে বাংলাদেশে কি এই ট্রেন্ডটা নতুন, নাকি বাংলাদেশে এই ট্রেন্ডটি এটা অ্যাজ ইউজুয়াল ট্রেন্ড। তখন লিটারেচার পড়ে দেখলাম যে বাংলাদেশে ইতিপূর্বে যে আমরা যে মিলিটেন্ট রূপ দেখতে পাই, সেখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে মোস্ট অফ দেম আর ফ্রম মাদ্রাসাস, এবং তাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা বলবো যে গরিব পরিবার থেকে আসা, এবং তাদের ডেপ্রাইভেশন ছিল, এটাই মোস্টলি লিটারেচার আমাদেরকে সাজেস্ট করে। তখন এইটা একটা ইয়া ছিল যে তাহলে কেন একটা মিডল ক্লাস বা আপার ক্লাসের ইয়থরা তারা কেন এই মিলিটেন্সির সাথে সম্পৃক্ত হচ্ছে। তখনই আসলে চিন্তা করলাম যে তাহলে এইটা কেন হচ্ছে আমাদের দেশে, এটা তো খুবই একটি ওয়ারিং ট্রেন্ড। সেখান থেকেই মূলত আমার এই রিসার্চের প্রতি উদ্বুদ্ধ হওয়া আর কি।
তো আপনি আপনার গ্রন্থে একটি সাইকোলজিক্যাল প্রসেসের কথা বলেছেন, সে সম্পর্কে একটু জানতে চাই।
আচ্ছা, আমার গ্রন্থে আমি যখন এই বিষয়ের উপরে পড়াশোনা শুরু করলাম, শুরু করে দেখলাম যে দুই ধরনের এক্সপ্লানেশন আমরা পাচ্ছি ভায়োলেন্ট রিলিজিয়াস এক্সট্রিমিজম এর ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড। একটি হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের যে এক্সিস্টিং থিওরি গুলো আছে, ধরেন সোশ্যাল মুভমেন্ট থিওরি, এরপরে রেশনাল চয়েস থিওরি, থিওরি অফ সোশ্যাল আইডেন্টিফিকেশন, রিলেটিভ ডিপ্রাইভেশন, এবং অন দ্য আদার হ্যান্ড এই পোস্ট কোল্ড ওয়ার পরবর্তী সময়ে আবার কিছু আমরা ফেজ মডেল দেখতে পাই, যে মডেলগুলো দেখাতে চেষ্টা করতেছে যে কিভাবে একজন ব্যক্তি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এই দুটি থিওরিতেই আমি একটা বিষয় দেখতে পেলাম, যে একটি বিষয় ওভারলুক করা হয়েছে যে আইডিওলজি যে একটা রোল প্লে করতে পারে সেইটার পাওয়ারটা সম্পর্কে বোথ সোশ্যাল সায়েন্সেস থিওরি এবং যে ফেজ মডেলগুলোর কথা আমি বলতেছি, লাইক দের আর মেনি সোশ্যাল ফেজ মডেলস। তো দেখলাম যে এই দুইটা থিওরি, দুই ফেজ মডেল বলি এবং থিওরি বলি, তারা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন অন অ্যান অ্যাভারেজ, তারা কিন্তু আইডিওলজির পাওয়ারটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেনি ইন দ্য একাডেমিয়া। তারা বলার চেষ্টা করছে যে আইডিওলজি হচ্ছে ভায়োলেন্স কে জাস্টিফিকেশন দেয়, দ্যাটস দ্য এস্টাবলিশড নলেজ। আমি এখানে বলার চেষ্টা করলাম যে আইডিওলজি বা আদর্শ, এইটা যে শুধুমাত্র ভায়োলেন্স কে জাস্টিফিকেশন দিচ্ছে, এইটা এটা এখানে শেষ নয়। বরং আমি দেখানোর চেষ্টা করছি যে আইডিওলজিটা বা আদর্শ এই এক্সিস্টিং ওয়ার্ল্ডের যত বেশ কিছু সমস্যা আছে, যেটাকে আমি বলতেছি যে একটা আনজাস্ট ওয়ার্ল্ড অর্ডার, যে আইডিওলজিটা আইসিস বলেন, আল কায়দা বলেন, এবং যে সমস্ত এক্সট্রিমিস্ট গ্রুপ গুলো আছে, তারা যে একটা আদর্শিক জায়গা থেকে তাদের এই মতাদর্শটা প্রচার করতেছিল, সেখানে একটা সলিউশন প্রদান করতেছে। সুতরাং এই যে একটা সলিউশন দিচ্ছে, এইটা মিডল ক্লাস এবং আপার ক্লাস ইয়ুথদের কাছে এইটা খুব অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, বোথ ম্যাক্রো এবং মাইক্রো লেভেলে। মিডল ক্লাস এবং আপার ক্লাস ইয়ুথদের, আরবান ব্যাকগ্রাউন্ড ইয়ুথদের কাছে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, যার ফলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আফটার 2013 আমরা একটা এই আপার ক্লাস, মিডল ক্লাস, আরবান ব্যাকগ্রাউন্ড, আরবান সেকুলার ব্যাকগ্রাউন্ড একটা ইয়ুথদের ইনভলভমেন্ট দেখতে পাই এই মিলিটেন্স অর্গানাইজেশনস গুলোর সাথে।
আচ্ছা, আপনি বলেছেন যে এই রেডিকালাইজেশন বা চরমপন্থার যে প্রক্রিয়া, সেখানে ম্যাক্রো এবং মাইক্রো ফ্যাক্টর কাজ করছে, আর একটু ব্যাখ্যা করা যাবে কি?
টোটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বেশ কিছু ভেরিয়েবল কাজ করে। আপনি ধরেন, সেক্ষেত্রে আমি ভেরিয়েবল গুলোকে বলছি তিনটা ভাগে বিভক্ত করছি, যে ই আইডিওলজি সিটস এট দ্য টপ অফ দ্য পিরামিড, আই কল ইট পিরামিড রুট কজ মডেল। এটা একটা অনেক বড় রোল প্লে করে। বদ্ধ কথা হচ্ছে যে আইডিওলজিটা ইট প্লেজ এ সেন্ট্রাল রোল ইন দ্য রেডিকালাইজেশন প্রসেস। ম্যাক্রো এবং মাইক্রো লেভেলে দেখা যাচ্ছে, আমি ম্যাক্রো লেভেলটাকে দুই ভাগে বিভক্ত করছি, গ্লোবাল এবং লোকাল। গ্লোবালি আপনি দেখেন যে পোস্ট কোল্ড ওয়ার পরবর্তী সময়ে, যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে হান্টিংটন যে বইটি লিখলো ক্লাস অফ সিভিলাইজেশন, এবং এই ক্লাস অফ সিভিলাইজেশনে যদিও বলছে যে সিভিলাইজেশনাল ওয়ার, বাট দ্য স্ট্রেস ইজ অন ইসলাম ভার্সেস দ্য ওয়েস্ট। কোল্ড ওয়ার পরবর্তী সময়ে ইসলাম আইদার ইসলামিক ল্যান্ডস ওয়ার ইনভেডেড, অর আপনি দেখেন যে ওয়েস্টে সিস্টেমেটিক যে ইসলামোফোবিয়ার যে রাইজটা, এটা কিন্তু পোস্ট কোল্ড ওয়ার পরবর্তীতে এটা প্রবল আকার ধারণ করে। এক্ষেত্রে দুইটি ঘটনা ঘটলো। একটি হচ্ছে বিশ্বের মুসলমানদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হলো, এক। দ্বিতীয় হচ্ছে এই যে মুসলিম ল্যান্ড গুলোকে যে ইনভেড করা হলো, আপনি ফর এক্সাম্পল ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং এই যে মিডিল ইস্টের এই ল্যান্ড গুলোতে যে আক্রমণ করা হলো, এইটা মুসলিম যারা টেরোরিস্ট অর্গানাইজেশন যাদের কথা আমরা বলতেছি, তারা এই ন্যারেটিভটাকে এমন ভাবে উপস্থাপন করছে যে অ্যাজ ইফ দ্য মুসলিমস আর বিং অ্যাট্যাক্ট বাই দ্য ক্রিশ্চিয়ানস, মুসলিমস আর বিং অ্যাট্যাক্ট বাই দ্য জিউস ইন প্যালেস্টাইন, মুসলিমস আর বিং অ্যাট্যাক্ট বাই দ্য হিন্দুজ ইন কাশ্মীর, মুসলিমস আর বিং অ্যাট্যাক্ট বাই দ্য বুদ্ধিস্ট ইন মিয়ানমার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখেন লোকালি যখন তারা দেখতেছে যে একটা লোকাল গভর্নমেন্টে এখানে করাপশন হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে, তো তারা এই লোকাল গভর্নমেন্ট থেকেও কিন্তু তারা যেটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশা তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এখন এই দুই জায়গা মিলে যখন তারা দেখতেছে, এই জন্য আমি বলছি যে দিস ইজ অ্যান আনজাস্ট ওয়ার্ল্ড অর্ডার সিস্টেম। তারা যখন দেখতেছে যে এই হোয়েদার ইট ইজ রিয়েল অর ইট ইজ পারসেপশন, দ্যাটস দ্য ডিফারেন্ট ডিবেট, বাট দ্য থিং ইজ যে তারা এইটাকে ভাবতেছে দিস ইজ অ্যান আনজাস্ট ওয়ার্ল্ড, বিকজ ইন দিস ওয়ার্ল্ড মুসলিম আর বিং ভিক্টিমাইজড। এটাকে বলে প্রক্সি ভিক্টিমাইজেশন।
তো এখানে একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ইসলামোফোবিয়া, মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিস, এই যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো বাংলাদেশের তরুণরা কেন এটাতে বেশি আকৃষ্ট বোধ করছে?
এই ট্রেন্ডটা আপনি যদি দেখেন, এই ট্রেন্ডটা কিন্তু আমাদের লোয়ার ক্লাস কে সেভাবে এফেক্ট করে নাই, মিডল ক্লাস এবং আপার ক্লাস। এন্ড বাই ডিফল্ট অফ দ্য গ্লোবালাইজেশন সিস্টেমে তারা কিন্তু দে আর গ্লোবাল সিটিজেন, দে হ্যাভ অ্যাক্সেস টু দ্য সাইবার ওয়ার্ল্ড, দে নো হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদেরকে তো একটা সিস্টেমেটিক ইনফরমেশন তাদেরকে দেয়া হয়। যখন তারা একটা সিস্টেমের মধ্যে চলে যায়, ধরেন তারা একটা এনক্রিপ্টেড মেসেজিং সিস্টেমের মাধ্যমে কমিউনিকেশন করে, যখন আসলে তারা বাস্তবে দেখে যে এই জিনিসগুলো ঘটতেছে, বিকজ দে হ্যাভ দ্য অ্যাক্সেস, দে আর নট ফিজিক্যালি ভিক্টিমাইজড, বাট ওই যে বললাম যে আইডিওলজিক্যাল রেডিকালাইজেশনটা যখন হয়, এই ন্যারেটিভটাকে অনেক বেশি স্ট্রং করে। এই রেডিকালাইজেশনের বেশ বেশ কিছু ধাপ আছে। একজন ব্যক্তি রেডিকালাইজ হওয়ার অর্থ কিন্তু এই নয় যে সে ভায়োলেন্ট হয়ে যাবে, সে ভায়োলেন্ট হবে ধীরে ধীরে, যখন সে দেখে যে আসলেই তো সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, সকল ধর্মের ফলোয়ার দ্বারাই নির্যাতনের শিকার হচ্ছে, তখন সে আস্তে আস্তে ভায়োলেন্টের এই পথটাকে বেছে নিতে শুরু করে। এখন আপনি যেটা বললেন যে কেন বাংলাদেশের তরুণরা তো কোথাও এখানে না, না আমাদের দেশের তরুণরা এখানে কোথাও সরাসরি ভিক্টিমাইজড হয়নি, বাট আমাদের দেশের তরুণরা যেটা হয়েছে, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই অ্যাডভান্সমেন্ট কিন্তু এইটা টেরোরিজমের জন্য একটা কিন্তু ফেসিলিটিং ফ্যাক্টর, ইটস এ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ফ্যাক্টর যে এই টেকনোলজিটাকে কিন্তু তারাও ইউজ করতে পারে ফর দেয়ার ওন বেনিফিট, এবং দ্যাটস হোয়াট হ্যাপেনিং। এবং আপনি আরো বিস্মিত হবেন যে এই ধাপে যারা রেডিকালাইজ, এদের কিন্তু সবাই কিন্তু অলমোস্ট অনলাইনে রেডিকালাইজেশন হওয়া, আপার ক্লাস মিডল ক্লাসের কিন্তু অ্যাক্সেস আছে, তারা কিন্তু এই অ্যাক্সেস দিয়ে মানে ইজিলি তারা রেডিকালাইজেশনের শিকার হতে পারে। আমি তো গ্লোবালটা ব্যাখ্যা করলাম, তো মাইক্রো জিনিসটা তাহলে কি? মাইক্রোতে আপনি জানবেন আমরা বেশ কিছু কেস স্টাডি করছি যে বাংলাদেশে যারা রেডিকালাইজ, বিশেষ করে 70% হচ্ছে কিন্তু এই বাংলাদেশের সেকুলার এবং মেইন স্ট্রিম এডুকেশন থেকে আসা, ইংলিশ মিডিয়াম এবং মেইন স্ট্রিম এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসা। তো এটা কিন্তু প্রিভিয়াস সকল স্টাডির সাথে ক্লাশ করে, এই স্টাডিটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মাইক্রো লেভেল আমি যখন যখন বলছি, তখন দেখবেন এর অধিকাংশ মিলিটেন্টদের একটা জিনিস দেখা গেছে যে তারা পার্সোনালিও কিন্তু হতাশাগ্রস্ত ছিল। যেমন আমি আপনাকে নিব্রাসের ব্যাপারে বলছি যে সে প্রেমে ব্যর্থতা তার ছিল, এরপরে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তার ফ্যামিলিতে সাডেন ইকোনমিক ফল ডাউন হয়েছে একটা। কুমিল্লার একজন মিলিটেন্ট সম্পর্কে অমি তার নাম, সে তার ক্ষেত্রে দেখা গেছে যে সে তার চাচারা তার জমি দখল করে নিছে, এটা সে রেমিডি করতে পারে নাই। সো পার্সোনাল লাইফে যখন বিভিন্ন ইস্যু তাদেরকে ভালনারেবল করে তোলে, প্লাস যখন তারা দেখে যে ম্যাক্রো লেভেলে একটা আনজাস্ট একটা ওয়ার্ল্ড, তখন দেখা গেল কি যে ইসলামিস্ট যে আইডিওলজিটা প্রচার করতেছে তারা, এই জিনিসটা ইহুদদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছিল।
যে তথ্য এবং উপাত্তগুলো পেলেন,
জি
এবং আপনি কি, তার মানে কি আপনি কি সরাসরি যারা এই ধরনের মিলিটেন্সি অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত তাদের সাথে কি কথা বলেছেন?
এই তথ্য উপাত্তর ক্ষেত্রে আমি সর্বমোট 60 এক্সপার্ট ইন্টারভিউ করছি, দুই দফায় করছি, এর মধ্যে আবার 11 জনকে আমি দ্বিতীয় দফায় আবার 1 বছর পরে এসে আবার ইন্টারভিউ করছি, বিকজ টু চেক উইথ এনি আপডেট ইন দ্য মিলিটেন্ট ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ। আমি এখানে যাদেরকে চুজ করছি এদের মধ্যে একটা বিশাল গ্রুপ ছিল যারা 250 মিলিটেন্টদেরকে ইন্টারভিউ করছে ইন দ্য প্রিজন, এবং এটা সরকারের একটি প্রজেক্টে তারা কাজ করছে এই এই গ্রুপটা। এবং আমি এই গ্রুপের সকল সদস্যকে আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করছি যে ওই গ্রুপে ওই প্রজেক্টের আওতায় যারা ছিল।
আমি জানতে চাচ্ছি যে আপনি যখন এই যে তথ্য উপাত্তের কাজগুলি করলেন বা যে একটা যে সরকারি প্রজেক্টের কথা যে আপনি বললেন, তাদের সাথে যখন আপনি কাজ করেছেন, বিষয়টা নিশ্চয়ই আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল, এবং তো এই বিষয়ে কি কোনো নিরাপত্তা ঝুঁকি কি আপনি কখনো অনুভব করেছেন?
যেহেতু আমি সরাসরি মিলিটেন্টদের নিয়ে কাজ করি নাই, এটা একটা অবশ্যই এটা আমার লিমিটেশনের মধ্যে আমি বলছি যে এটা তো অবশ্যই সেন্সিটিভ ইস্যু, এবং এটা তো এটার সাথে কাজ করাটাও এটা হাইলি সেন্সিটিভ ওয়ার্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু এটার সাথে মিলিটেন্টরা সরাসরি ইনভলভ ছিল না, সিকিউরিটি ফোর্স গুলো ইনভলভ ছিল, সুতরাং সেই ক্ষেত্রে আমি কিছুটা একটু ছিল বাট খুব বেশি আমি এটা ফেস করি নাই।
তো এবার আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশের ভবিষ্যতে চরমপন্থার গতিপথ কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করেন?
আমার দুইটি লেখায় আমি বাংলাদেশের চরমপন্থা বিষয়ক গতি প্রকৃতি নিয়ে একটু লেখার চেষ্টা করছি। একটা হচ্ছে আমি এখানে দেখেছি, আপনি যদি বাংলাদেশের হিস্ট্রিটা দেখেন খুব শর্টে, দেখবেন যে আপ টু 1986 আমাদের দেশে কিন্তু কোনো মিলিটেন্ট অ্যাক্টিভিটি ছিল না। আমরা 86 কি 87 সালে দেখলাম যে প্রথম মিলিটেন্ট, আমি ওই সময়টাকে আমি টার্ম করছি যে ইনকিউবেশন পিরিয়ড, ডিরেক্ট কোনো অ্যাক্টিভিটিস ছিল না, আন্ডারগ্রাউন্ডে ছিল। আমরা প্রথম দেখলাম যে 86 সালে এসে মুসলিম মিল্লাত বাহিনী গঠন হলো, এবং 86 সাল থেকে শুরু করে আপনি যদি দেখেন হিস্ট্রিটা মোটামুটি 1999 সাল পর্যন্ত, আমি এই এই সময়টাকে বলি যে দ্যাটস এ ফরমেশন পিরিয়ড। আপনি মুসলিম মিল্লাত বাহিনী, হরকতুল জিহাদ, JMB, জাগ্রত জনতা, এইভাবে আপনি এখানে অসংখ্য চরমপন্থা কিছু দলের আবির্ভাব ঘটে এই সময়টা। আপনি একইভাবে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমি এটাকে বলি যে অপারেশনাল স্টেজ। আপনি এখানে 2005 সালের ওই যে JMB-র অ্যাটাক বলেন সারা দেশে, এখানে অনেকগুলো উদিসির ইয়াতে হামলা, এবং যখন 2007 সালে তাদের লিডারদের এক্সিকিউশন করা হয়, 2007 সাল থেকে আমি 13 সাল পর্যন্ত এই সময়টাকে বলি যে সাইলেন্ট ফেজ। হ্যাঁ, এটা সাইলেন্ট ছিল, আবার অপারেশন হয়ে যাওয়ার পরে আবার তারা সাইলেন্ট হয়ে গেছে। আবার আপনি দেখেন 13 সাল থেকে অনওয়ার্ড 2017 সাল পর্যন্ত এরা কিন্তু আবার একটা মোর ভায়োলেন্ট শেপ নিয়ে এরা ফিরে আসছে, এবং এই 2018 অনওয়ার্ড আমরা আবার দেখতেছি যে একটা ডরম্যান্ট ফর্মে চলে গেছে মিলিটেন্সি। এটা সেই অ্যানালাইসিস থেকে বলা যায় যেহেতু এই ডরম্যান্ট ফেজটা কিন্তু ইউজ হয় ফর রিক্রুটমেন্ট, ফর ফান্ডিং, এবং আমরা কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটিস এই সময় দেখছি যে তারা ফান্ডিং ম্যানেজ করার চেষ্টা করতেছে, তারা অপারেশন একটু হলেও তাদের ভিতরে আন্ডারগ্রাউন্ডে তাদের কাজকর্ম চলতেছে। তবে নিঃসন্দেহে যদি সিকিউরিটি ফোর্স, এবং সিকিউরিটি ফোর্স এখন ডেডিকেটেড ব্রাঞ্চ আছে এটাকে নিয়ে, খুব এলিজিবল লোকজনও সেখানে আছেন, তারা কাজ করতেছে। এই ব্রাঞ্চটা যেহেতু ডেডিকেটেড ব্রাঞ্চ, তারা যদি ভালোভাবে কাজ করতে পারে হয়তো সেটাকে কন্টেইন করা যাবে কিনা সেটা টাইম উইল টেল, বাট দ্য থিং ইজ দ্যাট ডেফিনেটলি দে উইল ট্রাই টু কাম ব্যাক। সেম টাইম দেখতে পাচ্ছি যে দে আর স্টিল অপারেটিং আন্ডারগ্রাউন্ড, দ্যাট নিডস টু বি হ্যান্ডেল ভেরি কেয়ারফুলি।
ধন্যবাদ ডক্টর মোস্তফা শাফি, আপনার গ্রন্থ ইসলামিস্ট মিলিটেন্সি ইন বাংলাদেশ সম্পর্কে এবং আপনার গবেষণা সম্পর্কে আপনার ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।